ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আজ ১৯শে মে ২০১৭ শুক্রবার। বাংলাদেশ এবং ভারতে এখন রাত আর ওয়াশিংটনে দুপুর। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সেলিম হোসেন আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানে আজ আমাদের রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর পাঠানো রিপোর্ট।
ঢাকার অদূরে এক সমকামী পার্টিতে হানা দিয়ে ২৮ জন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট রয়েছে।
বৃহস্পতিবার থেকে ছোট্ট মোবাইল ফোন ছাড়া সমস্ত ইলেকট্রনিক সামগ্রী নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কলকাতা, মুম্বাই আর দিল্লির আমেরিকান সেন্টারের অফিসগুলিতেও।
এবং রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ মামলা তদন্তে নতুন নিয়োগ করা এফবিআই এর সাবেক পরিচালক রবার্ট মুলার সম্পর্কিত একটি রিপোর্ট।
Robert Mueller is completely siloed off from the Department of Justice and the FBI. He has a budget, he can hire his own staff, he can kick all the FBI to the curb for all he wants.
বিশ্ব সংবাদ শুনুন সবার আগে।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম আন্তর্জাতিক সফর শুরু করলেন আজ শুক্রবার থেকে। তিনি হোয়াইট হাউসের বিতর্কিত পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক সফরে গেছেন। অনেক রাজনীতিবিদ এই অবস্থাকে রিচার্ড নিক্সন সরকারের সঙ্গে তুলনা করেছেন। ওয়াটারগেট কেলেঙ্কারির ফলে রিচার্ড নিক্সনের যে পতন ঘটেছিল সেই বিষয়টিতে বিতর্কিত বিষয়ের মধ্যে সাবেক এফবিআই এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করার বিষয়টি উল্লেখযোগ্য। প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়েও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশ্নের মুখোমুখি হতে পারেন। সিরিয়া, যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনী সিরিয়ার সরকারি সামরিক বাহিনীর ওপরে যে হামলা চালিয়েছে তার নিন্দা জানিয়েছে। সিরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন ওই আক্রমণে বেশ কিছু মানুষ নিহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার কর্মকর্তারা জানান জর্ডান সীমান্তের কাছে শুক্রবার ওই বিমান আক্রমণ হয় যার ফলে ইসলামিক স্টেট দলের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ান সামরিক বাহিনী এবং এর মিত্রদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। রাশিয়া এবং সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্ররা ওই একই স্থানে ইসলামিক স্টেট দলের বিরুদ্ধে লড়াই করছে। সরকারি সামরিক অবস্থানের ওপরে ওই হামলাকে রাশিয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে। অপরদিকে বৃহস্পতিবার আমেরিকার কর্মকর্তারা বলছেন সকল পক্ষের সম্মতি নিয়ে সামরিক বাহিনীর ঘাঁটির কাছে যে নির্ধারিত সংঘাতবিহীন এলাকা তৈরি করা হয় তা লঙ্ঘন করার জন্যই সরকারপন্থী সিরীয় বাহিনীর ওপরে হামলা চালানো হয়। ওই ঘাঁটিতেই বিশেষ বাহিনী আধা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর জশ জ্যাকভেস ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে সিরিয়াপন্থী সরকারি বাহিনী দক্ষিণ পশ্চিমাঞ্চলের আল তানফ ঘাঁটিতে একটি গাড়িবহর তৈরি করেছে যেখানে সিরিয়ান সাজোয়া যান, বুলডোজার, ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত গাড়ি, সরঞ্জাম সরবরাহের গাড়িও রয়েছে। লড়াইয়ের জন্য ট্যাঙ্কগুলোকে প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের লাগোর প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন অসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন, যার বেশিরভাগই ছিল মহিলা এবং শিশু। প্রাদেশিক সরকারি কর্মকর্তারা জানিয়েছেন মোহাম্মদ আগাহ শহরে যারা ওই বোমা আক্রমণের শিকার হয়েছেন তারা সকলেই বিয়ের নিমন্ত্রণ শেষ করে শুক্রবার বাড়ি ফিরে যাওয়ার সময়ই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ৫ জন মহিলা এবং ৫ জন শিশু নিহত হয়। তাৎক্ষণিকভাবে ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। ঢাকার অদূরে কেরানীগঞ্জের এক সমকামী পার্টিতে হানা দিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। জানা গেছে ২০ থেকে ২২ বয়সী গ্রেপ্তারকারীদের অধিকাংশই ছিল ছাত্র। এ সম্পর্কেই ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ, এই জন্য যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। শুক্রবার ভোর রাতে কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে সমকামীরা পার্টি করছিল। দুমাস পরপর তারা এই কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে পার্টি করে আসছিল। স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর র্যাব এই কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে এদেরকে আইনের আওতায় নিয়ে গেছে। র্যাব দশের কমান্ডার মেজর জাহাঙ্গীর হোসেন মাতবর জানান, সমকামিতা বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে এটা জেনেও তারা পার্টি করছিল। আইন ভঙ্গ করার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কাছ থেকে 45টি ইয়াবা ট্যাবলেট, 250 গ্রাম মারিজুয়ানা সহ বেশ কিছু যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইয়েমেনের জনগণ, মাফ করবেন, ইরানের জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শুক্রবার ভোট দিচ্ছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভিড় থাকায় ভোট গ্রহণের সময় দুঘণ্টা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ভোট গ্রহণের সময় দুঘণ্টা বাড়িয়ে রাত 8টা পর্যন্ত করা হয়। দেশটির 5,60,00,000 ভোটারের জন্য 60,000-এরও বেশি ভোট কেন্দ্র খোলা হয়। রিপোর্টে বলা হয়েছে যে অপ্রত্যাশিতভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ায় অনেক বেশি ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানির রক্ষণশীলদের কাছ থেকে শক্তিশালী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। ইরানের অর্থনীতি যেভাবে প্রেসিডেন্ট পরিচালনা করছেন ও পশ্চিমের সঙ্গে তিনি যে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছেন, রক্ষণশীলরা তার কঠোর সমালোচনা করে। রাজনৈতিক বিশ্লেষকেরা এবং নির্বাচন সংক্রান্ত স্বল্প পরিসরের তথ্যে রুহানি ভোটারদের পছন্দনীয় প্রার্থী বলে মনে করা হচ্ছে। ইতিহাসও তার পক্ষে, কারণ 1981 সাল থেকে ক্ষমতাসীন সব প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হয়েছেন। কিন্তু রুহানি যদি 4 প্রার্থীর মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে সবচাইতে বেশি ভোট পাওয়া 2 প্রার্থীর মধ্যে 1 সপ্তাহ পর ফিরতি নির্বাচন হবে। সুইডিশ আইনজীবীরা জানিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে 7 বছর আগে ধর্ষণের যে অভিযোগ আনা হয়েছিল তা বাতিল করা হল। আইনজীবীদের দপ্তর থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে প্রধান আইনজীবী মারিয়ান নাই আসাঞ্জ এর বিরুদ্ধে ধর্ষণের সন্দেহে যে অনুসন্ধান কাজ চলছিল তা বাতিল করে দিয়েছেন। সুইডেন আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর দক্ষিণ আমেরিকার রাষ্ট্র ইকুয়েডর তাকে আশ্রয় দেয়। জুলিয়ান আসাঞ্জ 2012 সাল থেকে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। এর ফলে তাকে গ্রেপ্তার করা এবং অন্য দেশের কাছে হস্তান্তর করাও এড়ানো যায়। উইকিলিক্স আমেরিকার হাজার হাজার গোপন সব নথিপত্র চুরি করে প্রকাশ করার পর 2010 সাল থেকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আসাঞ্জের বিরুদ্ধে তদন্ত করছে। পশ্চিমবঙ্গের চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির আর্থিক দুর্নীতির ঘটনায় গ্রেপ্তারের 4.5 মাস পর অবশেষে জামিন পেলেন লোকসভার তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ ওড়িশা হাইকোর্ট সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন। 25,00,000 টাকার বন্ডে আজ জামিন দেওয়া হয় তাকে। এছাড়াও বেশ কিছু শর্ত রাখা হয়েছে। যদিও রোজভ্যালি কাণ্ডে তদন্তকারী অফিসারের কাছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাসপোর্ট জমা রাখার নির্দেশও দেওয়া হয়েছে, এর আগে প্রভাবশালী তথ্য খাড়া করে তৃণমূল সাংসদের জামিনের বিরোধিতা করেছিলেন সিবিআই এর আইনজীবী। তবে অসুস্থতার কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিল আজ ওড়িশা আদালত। গত 3 জানুয়ারি রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
কিছুদিন আগে আফ্রিকা ও পশ্চিম এশিয়ার কয়েকটি শহর থেকে আমেরিকামুখী ফ্লাইটগুলোতে যাত্রী ক্যাবিনে ছোট মোবাইল ফোন ছাড়া যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেট নিষিদ্ধ করা হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে অবিকল একই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হল কলকাতা, মুম্বাই ও দিল্লির আমেরিকান সেন্টারগুলোতেও। এ বিষয়েই বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
এই নিষেধাজ্ঞা লাইব্রেরিতে পড়ুয়াদের যাতায়াতের ব্যাঘাত ঘটাবে বলে আশঙ্কা। কমে যেতে পারে পড়ুয়াদের সংখ্যা, কেননা ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা ইত্যাদি সঙ্গে নিয়েই তো ছাত্রছাত্রীদের অনেকেই আজকাল ঘোরাফেরা করে। সন্ত্রাসবাদী আক্রমণের আতঙ্ক তাড়া করছে সর্বত্র। এই নতুন সতর্কতা শুরু প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে সন্ত্রাসবাদী আক্রমণের বাড়তি আশঙ্কার ভাবনা থেকেই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। ইউরোপের অবৈধ অভিবাসীদের প্রধান উৎস বাংলাদেশ, সিরিয়া বা যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষ নয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে এ নিয়ে একটি রিপোর্ট ছাপিয়েছে ওয়াশিংটন পোস্ট। বলা হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক রুটে বহু টাকা খরচ করে বাংলাদেশের অভিবাসীরা ইউরোপ যেতে চাচ্ছেন। ঢাকা থেকে বিস্তারিত রিপোর্ট জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
অভিবাসীদের কাজ বরাবরই ঝুঁকিপূর্ণ, এটা জেনেই হাজার হাজার বাংলাদেশি মধ্যপ্রাচ্যে পাড়ি জমায়। নিয়োগদাতারা প্রায়ই শ্রমিকদের প্রতি অমানবিক আচরণ করে, কর্মীদের পাসপোর্ট জব্দ করে রাখে। বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশিরা বিদেশে যেতে চায়, ওয়াশিংটন পোস্ট এ সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, অনেক বাংলাদেশের কাছে জীবনধারার মান উন্নত করার অন্যতম পাথেয় হল বিদেশে পাড়ি জমানো। দারিদ্রের হার 44.2% থেকে 18.5% কমিয়ে আনলেও দারিদ্র পীড়িত মানুষদের এ সংখ্যা একেবারে কম নয়। এছাড়া দেশটি কাঠামোগত বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি। 16.48 কোটি জনসংখ্যার আনুমানিক 34% শহুরে এলাকায় বসবাস করে। বন্যার পানি, ক্রমবর্ধমান সমুদ্র উচ্চতা, অগ্রসমান লোনা পানি মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে দিচ্ছে। এছাড়া স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে উচ্চ বেকারত্বের হার রয়েছে। চাকরির বাজারে কর্মসংস্থানের সুযোগ কম হয়। অনেক তরুণ পুরুষ ও নারী বিদেশে চাকরির খোঁজ করে। বাংলাদেশে জনসংখ্যার 5.5% আন্তর্জাতিক অভিবাসন কর্মী। তাদের শীর্ষ 5 গন্তব্যের 4টি মধ্যপ্রাচ্যে ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সেখানকার বৈরী কর্ম পরিবেশ তাদের ইউরোপের দিকে ঠেলে দিচ্ছে, বিশেষ করে ইতালিতে। রোমে বাংলাদেশিরা মিনি মার্চ চালায়, রাস্তার দোকান হিসেবে কাজ করে। সেখানে তারা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্থান করে নিয়েছে, নিজেদের সম্প্রদায়ের নানা প্রতিষ্ঠানও চালায় তারা। সৌদি আরব আগের মতো ব্যাপক সংখ্যায় বাংলাদেশি শ্রমিক নিচ্ছে না। দেশটি 2016 সালে বাংলাদেশি শ্রমিকদের উপর 6 বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও এতে রিক্রুটমেন্ট বাজার সম্ভাবনা কম, কেননা তেলের দাম কমে যাওয়ায় সেখানে হাজার হাজার কর্মী বেকারত্ব এবং অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তরুণদের বিদেশি পাড়ি জমাতে উদ্বুদ্ধ করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বেশি বেকারত্বের হার বাংলাদেশে। স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বেকারত্বের হার বেশি। মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে মন্তব্য করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ট্রাম্প প্রচারণার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য যোগাযোগ বিষয়টি তদন্তে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে স্পেশাল কাউন্সেল নিয়োগের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে এ বিষয় নিয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা বিল গ্যালোর তথ্যমতে বলা যায়, রবার্ট মুলারকে স্পেশাল কাউন্সেল নিয়োগ দেওয়া সহজভাবে দেখছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পাশাপাশি এক সভায় দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, এটি একটি নিরর্থক প্রচেষ্টার মতো।
I respect the move, but the entire thing has been a witch hunt.
President Trump bolen ei proyash ke ami somman kori, tobe puro bishoy ti onekta witch hunt ba dosh khojar byartho proyasher moto. President nirbachone tar nirbachoni procharona dol ke Russia sahayata korechilo ei obhijog abaro oshikar korechen President Trump.
Believe me, there's no collusion. I think it's totally ridiculous. Everybody thinks so.
Tini bolen, bishwash korun kono dhoroner gopon atat chilo na, amar kache eti ajob mone hoy. সবাই তাই মনে করে, তবে কৌশলগতভাবে তা সঠিক নয়, সবাই আসলে তা মনে করছে না। এমনকি ট্রাম্প প্রশাসনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন, যিনি বুধবার সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারকে ওই তদন্ত কাজের নেতৃত্ব দেওয়ার জন্য স্পেশাল কাউন্সিল হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনিও তা মনে করছেন না। এফবিআই পরিচালকের পদ থেকে জেমস কোমিকে বরখাস্ত করবার পর অভিযোগ উঠেছে ডোনাল্ড ট্রাম্প ওই তদন্তে বাধা দিচ্ছিলেন। শোনা যাচ্ছে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের রাশিয়ার সঙ্গে যোগাযোগ সম্পর্কিত অভিযোগ তদন্তে জেমস কোমিকে তিনি বারবার নিষেধ করেছিলেন। বুধবার সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তা নিয়ে প্রশ্ন করলে প্রেসিডেন্ট ট্রাম্প পরের প্রশ্নের জন্য আহ্বান জানান। কংগ্রেসের অনেক প্রতিনিধিও এ বিষয়ে সন্তুষ্ট নন। কানেকটিকাটের ডেমোক্রেটিক সেনেটর রিচার্ড ব্লুমেনথাল বললেন, তিনি বললেন, ন্যায় বিচারে বাধা প্রদানের অনেক শক্ত বাধা এসেছে এবং তার প্রমাণ রয়েছে। সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, আমার মনে হয় এখন এটি অপরাধ তদন্তের মতো বিষয় হয়ে গেছে। তদন্তে আরও নতুন নতুন কি আসে বা কে কে জড়িয়ে পড়ে তা বলা মুশকিল, তবে ট্রাম্প পরিষ্কার করে বলেছেন তিনি এর মধ্যে নেই।
There is no collusion between certainly myself and my campaign, but I can always speak for myself. Thank you very much, everybody.
তিনি বলেন, আমার এবং আমার প্রচারণা দলের মধ্যে নিশ্চিতভাবেই কোনো রকম গোপন আঁতাত ছিল না, তবে আমি সবসময় আমার নিজের কথাই বলতে পারি। অনেকে বলছেন এটি ছিল প্রেসিডেন্টের একটি সতর্ক মন্তব্য। রবার্ট মুলারকে স্পেশাল কাউন্সেল করায় প্রতিনিধি পরিষদের বেশিরভাগই স্বস্তি প্রকাশ করেছেন এবং এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সকলেই আশা করছেন সাবেক এই গোয়েন্দা প্রধান খুব ভালোভাবে নির্দলীয় স্বচ্ছ একটি তদন্ত করবেন। রিপাবলিকান বিশ্লেষক এভান সেইগফ্রিড যেমনটি বললেন,
রবার্ট মুলার ইজ কমপ্লিটলি সাইলোড অফ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস এন্ড দ্য এফবিআই। He has a budget, he can hire his own staff, he can kick all the FBI to the curb for all he wants. He's allowed to go under the powers invested in him by the attorney or the deputy attorney general wherever the investigation leads.
তিনি বলছিলেন, রবার্ট মুলারকে বিচার বিভাগ এবং FBI থেকে পৃথক করে স্বতন্ত্রতা দেয়া হয়েছে। তার নিজস্ব বাজেট রয়েছে, তিনি ইচ্ছেমতো লোক নিয়োগ করতে পারবেন, যে কাউকে সরিয়ে দিতে পারবেন। তদন্তের স্বার্থে তাকে স্বাধীনভাবে কাজ করবার ক্ষমতা দেয়া হয়েছে। আগামী সপ্তাহে সাবেক FBI পরিচালক জেমস কোমির কংগ্রেসে উন্মুক্ত অধিবেশনের শুনানিতে অনেক কিছু বেরিয়ে আসবে বলে অনেকে ধারণা করছেন। আর এখন শুনবেন কল ইন শো আলাপন, বিষয় ভারতে মুসলমানদের তিন তালাক চার বিয়ে নিয়ে বিতর্ক। আজকের বিষয় সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সেলিম হোসেন। যেমনটি সেলিম এখুনি বললেন যে আমাদের এই শুক্রবারিক কল ইন শো আলাপনের বিষয় হচ্ছে ভারতে মুসলমানদের তিন তালাক। আসলে চার বিয়েটা প্রসঙ্গক্রমে আসতে পারে। মূলত তিন তালাক নিয়ে যে বিতর্ক হচ্ছে সে সম্পর্কে, এই সম্পর্কে প্রশ্ন করতে চাইলে শ্রোতারা আপনারা অনুষ্ঠান চলার সময় এই নাম্বারে ফোন করুন, 2026193062। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন কলকাতার ভিক্টোরিয়া কলেজের দর্শনের সহযোগী অধ্যাপক বিশিষ্ট লেখিকা ডক্টর মিরাতুন্নাহার। ডক্টর মিরাতুন্নাহার, আপনাকে স্বাগতম। রয়েছেন কলকাতা থেকেই বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক হাসমত জালাল। জনাব হাসমত জালাল, আপনাকে স্বাগতম।
অনেক ধন্যবাদ আপনাকে।
আরও রয়েছেন ক্যানাডা থেকে ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস উপদেষ্টা পর্ষদের সদস্য, মুসলিমস রিফর্ম মুভমেন্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং মুসলিমস ফেসিং টুমরোর সাধারণ সম্পাদক, শরিয়া বিষয়ক বিশেষজ্ঞ জনাব হাসান মাহমুদ। জনাব হাসান মাহমুদ, আপনাকেও স্বাগতম।
সবাইকে স্বাগত।
যেমনটি আমরা জানি যে তিন তালাক আইন সিদ্ধ হবে কি না সে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি হতে যাচ্ছে। মানবাধিকার গোষ্ঠীগুলো এবং নারী সমাজ এই তিন তালাকের বিরোধিতা করছেন, অন্যদিকে মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন তালাক সমর্থন করছেন। আদালত বলছে যে এই তিন তালাক যদি ধর্মের মূল অধিকারের মধ্যে পড়ে তাহলে তারা হস্তক্ষেপ করবেন না। তাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তিন তালাক সত্যি সত্যি ধর্মসম্মত কি না, আবার এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্রতা আছে কিনা, এসব জিজ্ঞাসারই জবাব আজকে খুঁজব আমরা আজকের আলাপন অনুষ্ঠানে। আমাদের প্রশ্নকর্তাদের প্রতি অনুরোধ রইল যে প্রশ্নটা সংক্ষেপে করার জন্য, আর উত্তরদাতাদেরও বলবো উত্তরের পুনরাবৃত্তি না করার জন্য সবিনীত অনুরোধ। প্রথম প্রশ্ন করেছেন নাদিয়া হোসেন চুচুড়া পশ্চিমবঙ্গ থেকে। হ্যালো,
আমি নাদিয়া হোসেন বলছি, আমি ইন্ডিয়া থেকে বলছি, ওয়েস্ট বেঙ্গল তিনসুরা। ইসলাম তো খুব সুন্দর একটি ধর্ম, প্রায় 1500 বছর আগে ইসলাম এমন এমন নারী স্বাধীনতার কথা বলেছে যেটা সেই সময় প্রায় ভাবাই যেত না। ইসলামে মেয়েদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হয়েছে, শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, এমনকি বিবাহের সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয় তাদের মত, তারা আদৌ সে বিয়েতে রাজি কিনা। তাহলে এটাকে এক্সপেক্টেড যে তালাকের সময় তার মত জানতে চাওয়া হবে না? আমার দ্বিতীয় প্রশ্ন, ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে আমাদের একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে রাইটস এন্ড ডিউটিস কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ডিউটিস গুলো পালন করি অন্যান্য ধর্মের মেয়েদের মতো, তাহলে এজ এ মুসলিম গার্ল আমাদের ডিউটিস গুলো যখন অন্য ধর্মের মেয়েদের মতো একই হয়, তাহলে রাইটস এর ক্ষেত্রে কেন আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাছে জানতে হবে আমাদের রাইটস গুলো? আমার তিন নম্বর প্রশ্ন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা কনফারেন্স হয়েছিল 16 এপ্রিল 2017, সেখানে তারা বলেছেন যে হোয়াটসঅ্যাপে তালাকও নাকি বৈধ। এটা কি আদৌ সত্যি? হোয়াটসঅ্যাপে তালাক কি সত্যিই বৈধ? কোরআন কি এটাকে সাপোর্ট করে? আর মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা বলেছিল যে যদি কেউ তালাকের মিস ইউজ করে তাহলে তারা সেই ফ্যামিলিকে বয়কট করবে। কিন্তু তারপর থেকেও এরকম অনেক ইনসিডেন্স হয়েছে যেখানে কিন্তু এই ট্রিপল তালাক মিস ইউজ করা হয়েছে। এরকম কয়েকজনের নাম আমি করব, যেমন বদর ইব্রাহিম, MBA গ্রাজুয়েট তিনি, তাকে হোয়াটসঅ্যাপে তালাক দেওয়া হয়েছে। আরেকজন হচ্ছেন সুমাইলা জাবেদ, তিনি আমরোহা ইউপির মেয়ে, তিনিও এই ট্রিপল তালাকের ভিকটিম। এবং আরেকজনের নাম করব রুকাইয়া খাতুন, তাকে ট্রিপল তালাক দিয়েছে তার হাজবেন্ড, ওনার নাম হচ্ছে মাহফুজ আহমেদ। তাহলে এই যে তিনজনের নাম আমি বললাম, এদের ফ্যামিলি কি আদৌ পার্সোনাল ল বোর্ড বয়কট করেছে? ধন্যবাদ।
ধন্যবাদ নাদিয়া হোসেন, আপনাকে অনেকগুলি প্রশ্ন আপনি করেছেন যেগুলোর উত্তর হয়তো সবগুলোর উত্তর বিভিন্ন জনই দেবেন। তো আমি প্রথমেই ডক্টর মিরাতুন নাহার আপনার কাছে যাচ্ছি।
প্রশ্নগুলো একসাথে, এতগুলি প্রশ্ন তো মনে রাখা কঠিন।
না, আপনি জিজ্ঞেস করতে পারেন, তবে অনেকগুলো প্রশ্ন, জি বলুন বলুন।
একটা কথা বলতে চাচ্ছি যে প্রশ্নকারী তিন তালাকের বিরুদ্ধে, তিন তালাক না থাকুক সেটি চান, আর বিশেষত আইনের সাহায্যে তিন তালাকের ব্যাপারটি যেন নিরসন হয় সেটি তিনি চান। সবকটা প্রশ্নের মধ্যে এই কথাটি উচ্চারিত হয়েছে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড যে এ ব্যাপারে সক্রিয় নয়, অর্থাৎ সমস্যার সমাধান করতে অক্ষমতা দেখিয়েছে, সে সম্পর্কেও তিনি নিশ্চিত এটা বলতে যাচ্ছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড সম্পর্কে তার যে অভিযোগ, সেই অভিযোগ সম্পর্কে আমার দ্বিমত নেই। সত্যি সত্যি এই ল বোর্ড তেমনভাবে সক্রিয় যদি হতে তাহলে আজকে যে পরিস্থিতি ভারতবর্ষে আমাদের দেশে সৃষ্টি হয়েছে, তিন তালাক নিয়ে শীর্ষ আদালতে বেশ কয়েকদিন করে রায়ের জন্য আমাদের প্রতীক্ষা করতে হচ্ছে এবং আদালতে বিচারকদের বিচারাধীন বিষয় হয়ে উঠেছে, এটি হতে পারছে না। আমার যে উত্তরগুলো সেগুলো যদি প্রশ্নকারী উত্তরগুলো ঠিক একেবারে তার প্রশ্ন ধরে ধরে উত্তর দিচ্ছি না, কিন্তু কয়েকটা মেন কথা বলি। তিন তালাকের দুটো ব্যাপার আছে, সেটি কিন্তু বলা আর হচ্ছে না। এখনো তাৎক্ষণিক তিন তালাক, তালাক 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 বললেই তালাক হয়ে যাওয়া, যেখানে সেখানে যেমন যেমন করে হোয়াটসঅ্যাপে তিনি যেমন বললেন তালাক দেওয়া হচ্ছে। এই তালাক আরেকটি হলো তিন চার মাস সময়ের ব্যবধান ধরে বিবেচনা করে বিচার বুদ্ধি প্রয়োগ করে সংযত থেকে তালাক দেওয়া। এই দুটো তালাকের মধ্যে তফাৎ আছে, প্রথমটি নিঃসন্দেহে অপরাধ এবং আমার আমার মত যদি প্রশ্নকারী নেন তাহলে আমার বিশ্বাস মতটাই আমি প্রকাশ করব, যারা এইভাবে তিন তালাক দেয় যে পুরুষেরা সেটাই সে তারা অপরাধী বলে গণ্য হোক এবং আমাদের দেশীয় আদালতে তাদের অপরাধের জন্য শাস্তি অপরাধ শাস্তিযোগ্য বলে গণ্য হোক। মুসলিম পার্সোনাল ল বোর্ড তার উপরে নজরদারি রাখবে, বয়কট করবে, এসব এসব কথাগুলোর উপরে বিশ্বাস আর আমাদের নেই, আর খুব ভিত্তিহীন, আজকের যুগে আর চলে না, কতটা তারা করতে পারবে আমাদের সংশয় রয়েছে। আর তিন তালাক যেটা কোরআন শাস্ত্রসম্মত, ইসলাম শাস্ত্রসম্মত চার মাসের ব্যবধানে দেওয়া, সেই তালাক বিষয়ে আমার খুব একটা সংশয় বা খুব একটা আপত্তি নেই। সেটি যদি করা হয়, আপত্তি শুধু এই খানে যে পুরুষরাই দিতে পারে, কেন পুরুষরাই কেবল এই তালাক দিতে পারবে, পুরুষের বিবেচনার উপরে নির্ভর করতে হবে, মেয়ের কোনো ভূমিকা বাস্তবে থাকে না কেন, যেখানে শাস্ত্রে মেয়েরও তালাক দেওয়ার অধিকার আছে, তালাক চাওয়ার অধিকার আছে, এইরকম শাস্ত্রে রয়েছে, সেগুলো কেন বিবেচনা করা হয় না, সেগুলো কেন বাস্তবে প্রয়োগ করা হয় না? একেবারে সংক্ষেপ কথা বলি, তত্ত্ব আর প্রয়োগের মধ্যে যে ব্যবধান আমাদের মুসলমান সমাজে সেটা রয়েছে। ইসলাম শাস্ত্রে সত্যিই অনেক কিছু দিয়েছে মেয়েদেরকে, কিন্তু বাস্তবে তা মানা হয় না। তিন তালাক সেরকমই একটি বিষয় যা যুক্তিসম্মত হলেও মানা হয় না। বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ যুক্তিসম্মত, মানতেই হবে, আবশ্যকীয় প্রয়োজনীয় বিধি, সেটা মানতেই হবে। সেটা মানা হয় না, ঠিক মতো শাস্ত্র মতে হয় না, যুক্তিসম্মত উপায়ে হয় না, মানবিক উপায়ে হয় না, আর এক পক্ষ থেকে হয় বলে আমাদের অভিযোগ রয়েছে।
জি, আমরা এবার হাসমত জালালের কাছে যাচ্ছি, বিশেষ করে একটা প্রশ্ন নিয়ে। উনি প্রশ্ন করেছিলেন যে ভারতের মতো গণতান্ত্রিক দেশে দায়িত্ব যদি সকলেই হয় দায়িত্ব পালন করতে হয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যে যে ধর্ম অনুসারী হয়, তাহলে অধিকারের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখাপেক্ষী হতে হবে কেন? হাসমত জালাল।
হ্যাঁ, যেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন, যে প্রশ্নকারী যেটা জিজ্ঞেস করলেন, আমি বলবো, আমি মনে করি তিন তালাক প্রথা সমাজে মেয়েদের যে সমান অধিকারের প্রশ্ন আছে সেটাকেই একেবারে অস্বীকার করে। অর্থাৎ মেয়েদের সমানাধিকারকে মানতে চায় না এই তিন তালাক প্রথা। একজন নারী তিনি একজন ব্যক্তি, সেই ব্যক্তির সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়া হবে অথচ তার মতামত নেওয়া হবে না, এটা তো হতে পারে না। এটা কোনো একটা সভ্য শিক্ষিত সমাজে চলতে পারে না। এবং বিশেষ করে আধুনিক গণতান্ত্রিক আমাদের যে যে রাষ্ট্র ব্যবস্থা, এই ব্যবস্থায় একতরফা তালাক কোনো মতেই সমর্থনযোগ্য নয়। এখন শ্রদ্ধেয় মিরাতুল নাহার যে কথাগুলো বললেন, আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে। এবং এক্ষেত্রে যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, তাদের যে এই ব্যাপারে মতামত, তা কোনোভাবেই যুক্তিতে টেকে না। এই মজার কথা, কিছুদিন আগেই তারা তো সুপ্রিম কোর্টে জানিয়েছেন যে এই যে তিন তালাক, এটাকে তারা পাপ প্রথা বলে মনে করছেন, এবং সেটা করলে কেউ তাকে সামাজিকভাবে বয়কট করা উচিত, এই কথা বলছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। কিন্তু মজার কথা, এটা যদি পাপ প্রথা হয়, এটা যদি অবাঞ্ছিত হয় তা, এবং তত্ত্বগত ভাবে খারাপ যদি হয়, তাহলে এটা কিভাবে ধর্মীয় শাস্ত্র মতে এটা মেনে নেওয়া যেতে পারে? তো তার ফলে যেটা হয় যে এই তিন তালাক প্রথার আজকে কোনো যুক্তি নেই, এটা অত্যন্ত অন্যায় প্রথা। এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের এখানে ভূমিকা, ওই যে প্রশ্নকারী যেটা বললেন যে কতজনকে তারা সামাজিকভাবে বয়কট করেছেন, আদৌ তারা করেননি, এবং করার কি তাদের কোনো ক্ষমতা আছে সামাজিকভাবে, তা যখন নেই, তাহলে এটা নিয়ে আসলে আমার যেটা মনে হয় যে এটা যে ধর্মের নামে যে পুরুষতান্ত্রিকতা প্রবলভাবে আমাদের সমস্ত ধর্মের মধ্যে আমরা দেখতে পাই, এটা তারই একটা প্রকাশ মাত্র। তার ফলে যেটা হয়েছে যে ধর্মের নাম করে মূলত মহিলাদের, নারীদের যে সমানাধিকারের প্রশ্নটিকে এরা নস্যাৎ করতে চাইছে, অস্বীকার করতে চাইছে।
জি জি, আমরা এবার আমাদের শরিয়া বিশেষজ্ঞ আছেন ক্যানাডা থেকে যোগ দিয়েছেন জনাব হাসান মাহমুদ, আপনার কাছে যাচ্ছি এই তিন তালাক প্রসঙ্গে।
ধন্যবাদ। আপনি প্রথমে যেমনটি বললেন যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে এই আইনটা যদি ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কিংবা সমর্থনযোগ্য হয়, তো সেটা দেখতে হলে আমাদের কিছু দলিলে যেতে হবে। চলুন প্রথমেই আমরা কোরআনে যাই। কোরআন তাৎক্ষণিক তিন তালাককে দূর দূর পর্যন্ত, এমনকি পরোক্ষভাবেও কোথাও সমর্থন করেনি, বরং তালাকের একটা পদ্ধতি দিয়ে রেখেছে সূরা বাকারা আয়াত 228-229, যেটা মেনে চললে আপনাকে কম পক্ষে দু মাস সময় দিতে হবে, তাতে একদিন কম হলেও কোরআন মোতাবেক সেটা কোনো তালাকই নয়। আর এই যে দু মাসের সময় দেওয়া হলো, এটা স্বামীকে অনুতাপ করার একটা একটা জায়গা দেয়, তার ফিরে আসবার একটা সুযোগ দেয়, যেটা আমরা জানি যে মানে অনেক অনেক তাৎক্ষণিক তিন তালাক যারা দিয়েছে সেরকম স্বামী পরে অনুতাপ করে যে না, আমি এটা রাগের মাথায় দিয়েছি। হ্যাঁ, কিন্তু শরিয়া আইনে ওই অনুতাপ রাখার কোনো জায়গা নেই। শরিয়া আইনে কি বলে সেটা আমি শরিয়া আইনের নাম্বারগুলো দিয়ে দেখাবো। আরেকটা ব্যাপারে, তাহলে আমরা দেখলাম যে এই আইনটা, শরিয়া আইনটা কোরআনকে লঙ্ঘন করলো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা কাউন্টিও লঙ্ঘন করলো, সেটা হচ্ছে সাক্ষী। সাধারণত তিন তালাক দেওয়া হয় রাগের মাথায় কিংবা টেক্সট করে কিংবা এই যে হোয়াটসঅ্যাপ অ্যানসারিং মেশিনে, সেখানে কোনো সাক্ষী থাকে না। কোরআন দূর দূর পর্যন্ত কোথাও সাক্ষীবিহীন তালাককে সমর্থন কোথাও তো করেই, বরং সূরা তালাক আয়াত 1-2 বলেছে, তোমরা যখন স্ত্রী দিগকে তালাক দিতে চাও তখন তোমাদের মধ্য হইতে দুইজন সাক্ষী রাখিবে। তাহলে আমি দেখুন যে তালাকে যদি একজন সাক্ষী থাকে তবুও কোরআন মোতাবেক সেটা অবৈধ। তাহলে এই আইনটা যেখানে কোনো সাক্ষী থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, সেটা কি করে বৈধ হতে পারে? তাহলে আমরা দেখলাম যে এই আইনটা কোরআনের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। এবার আমরা রসুলের কথা বলে আমি থামবো, তারপরে অন্যদের কথা শুনবো, তারপরে আমরা শরীয়ত আইন যাবো।
জি নিশ্চয়ই।
হ্যাঁ, আমরা সহিহ ইসরাঈতে পাই যে একজন সাহাবী এই তালাক দিয়েছে শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, উনি রাগে দাঁড়িয়ে গেলেন, হি স্টুড আপ ইন অ্যাঙ্গার। আমি কোট করছি, তিনি রাগে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আর ইউ মেকিং মকারি অফ গডস বুক ইভেন দো আই